السلام علیکم ورحمۃ اللہ. اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
گزشتہ جمعہ تو جب میں یہاں مسجد میں آیا ہوں جمعہ پڑھانے,
جمعہ نماز پڑھانے اور جنہ مسجد بیت الفتوت عشی, کار تھے کے نامتے دیکھی جے شانگبادک دیر ایک بیرات شرنی اخنے داری آچھے. امار جگش کرار پر آمیشہ وہاں کے بولین যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম সম্পর্কে আমেরিকায় অত্যন্ত মর্মপীড়াদায়ক চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে বা ছবি নির্মাণ করা হয়েছে, তার বিরুদ্ধে মুসলমানদের মুসলমানরা যে প্রতিক্রিয়া ব্যক্ত করছে সে প্রেক্ষাপটে তারা আহমদীদের প্রতিক্রিয়া কেমন তা দেখতে এসেছে. আমি বললাম ঠিক আছে, আমি বললাম যে আমি এ বিষয়ে খুতবা দেব, সেখানে আহমদের প্রতিক্রিয়া আমি তুলে ধরব. এটিও খোদারই অনুগ্রহ তারই কাজ, সাংবাদিকদের একটা বিরাট শ্রেণী বা মিডিয়া এত বড় মিডিয়াকে এখানে নিয়ে এসেছে আর আমার হৃদয়ে আল্লাহ তালা এই প্রেরণা সঞ্চার করেছেন যে আমি এ বিষয়ে বলবো. প্রথমে আমার ইচ্ছা ভিন্ন ছিল, কিন্তু একদিন পূর্বে আমার মনোযোগ আল্লাহ এদিকে আকর্ষণ করেন যে এই বিষয়ে কিছু বলা উচিত. যাই হোক, এটি খোদা তালার কাজ, খোদা তালাই এমন সুযোগ দিয়ে থাকেন যেভাবে চান তিনি কাজ নেন. আর পরবর্তী ঘটনা প্রবাহ প্রমাণ করেছে যে এ বিষয়ে খোদবা দেওয়ার পিছনে খোদা তালার সমর্থন ছিল. সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কথাবার্তাই বলা সম্ভব ছিল, কিন্তু যা কিছু বলা হয়েছে 21 তারিখের খুতবায়, 21 সেপ্টেম্বরের, তার সারাংশ বা সার কথা বা আমি যে পয়গাম বা মেসেজ বা বাণী দিতে চেয়েছি, যে কথা বলতে চেয়েছি, তাকে আল্লাহ তালা আহমদিয়া বিশ্ব ছাড়াও ও আহমদি বিশ্বে ব্যাপক পরিসরে বিস্তৃতভাবে তার বিস্তার বা প্রসার ঘটিয়েছেন. যাই হোক, জুমার পর আমি যখন মসজিদের বাহিরে আসলাম, আমির সাহেব বললেন যে মিডিয়া কর্মকর্তারা সাংবাদিকরা সরাসরি 2-3 মিনিট আপনার সাথে কিছু কথা বলতে চায় এবং কিছু বলতে চায়, জিজ্ঞেস করতে চায়. আমি তাকে বললাম না, খোদবাই সবকিছু আমি বলে দিয়েছে, কিন্তু আমি দেখছিলাম যে প্রচার মাধ্যমের প্রতিনিধিরা উপরে দাঁড়িয়েছে, ছবিও নিচ্ছিল, রেকর্ডও করছিল, অনুবাদও তারা শুনেছে খুতবার. পেগাম বা আমার যে বাণী এবং কথা তো তারা শুনেছে, আর কে চায় তারা। যাই হোক, আমির সাহেব যেহেতু তাদেরকে কক্ষে এই কথা বলে বসিয়েছেন যে আমি খুতবার পর সেখানে আসব, তার এই কথা শুনে আমি বললাম যে ঠিক আছে, দেখি তারা কি জানতে চায়। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য যদি আরো কথা বলতে হয় আমি বলব, এবং তার পদমর্যাদার নিরিখে এবং ইসলামী শিক্ষার প্রেক্ষাপটে এই ইন্টারভিউর কারণে কোন ভালো এবং স্পষ্ট পয়গাম বা মেসেজ দুনিয়াকে দেওয়া সম্ভব হয় তাহলে আমি দেব। আমি যখন ইন্টারভিউ কক্ষে প্রবেশ করি, সাংবাদিক ছাড়াও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা সেখানে ছিল, নিউজ নাইট যা বিবিসির অধীনস্থ তারা ছিল, বিবিসির প্রতিনিধি ছিল, নিউজিল্যান্ড জাতীয় টেলিভিশনের প্রতিনিধি, ফ্রান্স টেলিভিশনের প্রতিনিধি, ফ্রেঞ্চ টেলিভিশনের প্রতিনিধি, আরো অনেক এমন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা তাতে উপস্থিত ছিল, নিউজিল্যান্ডের প্রতিনিধি যে আমার ডান দিকে বসেছিল সে প্রথম সুযোগ পায় কথা বলার, সেই প্রশ্নই করে আপনি কি মেসেজ দিতে চান, কি আপনার পয়গাম এবং বাণী কি। আমি বললাম তা তো তোমরা শুনেছ, খুতবা শুনেছ তোমরা, আমার খুতবা তোমরা শুনেছ, অনুবাদও শুনছিলে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মকাম এবং মর্যাদা সম্পর্কে আমি খুতবা দিয়েছি যে তার পদমর্যাদা অনেক মহান এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সকল মুসলমানের জন্য অনুকরণীয় অনুসরণীয়। মুসলমানদের যে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, দুঃখ এবং ক্ষোভ যে তারা ব্যক্ত করেছেন তা একদিক থেকে যুক্তিযুক্ত, এমন প্রতিক্রিয়া প্রকাশ পাওয়া উচিত ছিল, যদিও এটি প্রকাশ করা হয়েছে ভ্রান্তভাবে। আমাদের হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর যে প্রকৃত মকাম এবং মর্যাদা রয়েছে, এক দুনিয়ার কীটের দৃষ্টি সে পর্যন্ত পৌঁছতে পারে না, তাই দুনিয়ার বস্তুবাদী মানুষের সেই ধারণাই নেই যে কতটা এবং কিভাবে এই সকল কথায় আমরা মর্মাহত হয়েছে। এমন অপকর্ম পৃথিবীর শান্তিকে বিঘ্নিত করে যা মানুষ করছে। নিউজিল্যান্ড টেলিভিশনের যে প্রতিনিধি ছিল সে এই কথার উপরে জোর দিচ্ছিল যে তুমি বড় কঠোর ভাষায় বলেছ যে এরা জাহান্নামে যাবে, এটি তো বড় কঠোর ভাষা, তুমিও বা আপনিও সেই সকল লোকদের অন্তর্ভুক্ত। তার ভাষা হয়তো এমন এটি ছিল না, কিন্তু এ ধরনের বিষয়ে তিনি বলতে সেই ব্যক্তি বলতে চাচ্ছিল। সে বারবার এই প্রশ্নের পুনরাবৃত্তি করছিল। আমি তাকে তখন বললাম এমন মানুষ যারা খোদার প্রিয়দের সম্পর্কে এমন কথা বলে, তাদের হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করে এবং বিরত হয় না এমন হাসি ঠাট্টা করা থেকে, তখন আল্লাহ তাআলারও একটা তাকদীর আছে যা কাজ করে এবং এটি শাস্তিও হতে পারে, এবং আল্লাহ তাআলা এমন লোকদের ধরেন এবং তারা ধৃত হয়। যাই হোক, সে তার মুখ বন্ধ হয়ে যায়, কিন্তু বোঝা যাচ্ছিল যে কথা শুনে কিছুটা ভীত ছিল, ত্রস্ত ছিল। সে নিউজিল্যান্ড জাতীয় টেলিভিশনে যেই খবর পাঠিয়েছে তা সেখানে প্রচারিত হয়েছে, আর জামাতের নাম উল্লেখ করে প্রথমবার সেখানকার জাতীয় টেলিভিশনে কোন খবর প্রচারিত হয়েছে, সেখানকার জামাত এদিক থেকে আনন্দিত ছিল যে আমাদের পরিচিতি এই দেশে প্রথমবার হল, খুতবার বরাতে এবং আমার ইন্টারভিউর বরাতে তা প্রচারিত হয়েছে। খুতবার ইংরেজি অনুবাদকের শব্দ যে এরা জাহান্নামে যাবে, এই বাক্য সেখানকার টেলিভিশনে শোনানো হয়েছে, রেকর্ড করা হয়েছে, কিন্তু তার ভিতরে ভদ্রতা ছিল যে যা অনেক সময় অমুসলিম এমন সাংবাদিকদের মাঝে দেখা যায় না বা তারা তা প্রদর্শন করে না। এই প্রসঙ্গ উল্লেখ প্রসঙ্গ না থাকার কারণে বাক্যের ফলশ্রুতি যে প্রতিক্রিয়া হতে পারত সেই তা প্রকাশের জন্য বা হয়তো খোদা তালা তার হৃদয়ে প্রেরণা সঞ্চার করেছেন। টেলিভিশন ইন্টারভিউ দেওয়ার অবস্থায় আমাকে দেখিয়েছে, আর আমি যে বাক্য সেখানে বলেছি তাও শুনিয়েছে। আমি বলেছিলাম যে আমরা সহিংস কোন বিক্ষোভ প্রদর্শন করি না বা ভাঙচুর করি না, আর কোনো আহমদিকে তুমি দেখবে না এ ধরনের সাদ বিশৃঙ্খলা এবং নৈরাজ্যপূর্ণ এমন বিক্ষোভের আমরা অংশ নই, কোন আহমদিকে দেখবে না। সংবাদ পাঠক আমার এই উত্তর দেখিয়ে নিজেই মন্তব্য করেছে যে এই জামাত মুসলমানদের সংখ্যালঘিষ্ঠ একটি জামাত, মাইনরিটি জামাত, তাদের সাথে মুসলমানদের পক্ষ থেকে ভালো ব্যবহার হয় না। কিন্তু যাই হোক, দেখা যাক, তাদের খলিফা যেই পায়গাম বা বাণী দিয়েছেন তার আওয়াজ এবং তার বাণীর আহমদি ছাড়া অন্য মুসলমানদের উপর কোন প্রভাব পড়ে কিনা, অন্যান্য মুসলমানদের ভাঙচুরের ফুটেজও এসে এই টেলিভিশনে দেখানো হয়েছে। মৌলবীদের নারারত অবস্থায়, বিক্ষোভরত অবস্থায় বা নারাবাজি করতে তারা দেখিয়েছে নিউজিল্যান্ডের চ্যানেল। তো যাই হোক, আমি যেভাবে বলেছি যে এর মাধ্যমে ইসলামের প্রকৃত বাণী নিউজিল্যান্ডে স্যাটেলাইটের মাধ্যমে, আশপাশের দেশেও তাদের ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর বিশাল অঞ্চলে ছড়িয়ে গেছে। আমরা চেষ্টা করলেও আহমদীয়তের এমন পরিচয় এবং ইসলামের প্রকৃত বাণী এবং মেসেজ এইভাবে পৌঁছানো সম্ভব ছিল না। নিউজিল্যান্ড জামাতের উচিত এখন এই দৃষ্টিকোণ থেকে ইসলাম এবং আহমদীয়তের পরিচয় এবং ইসলামের বাণী দেশের সকল অঞ্চলে পৌঁছানোর চেষ্টা করা উচিত। একইভাবে নিউজিল্যান্ডের চতুর্পাশে যে সকল দেশ আছে সেখানেও হয়তো এটি শোনা গিয়ে থাকবে, তাদেরও উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের বা সিরতের বা জীবনের বরাতে সমস্ত দেশে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরা এবং প্রচারের সকল প্রকারের পরিকল্পনা হাতে নেয়া। এখানকার নিউজ নাইটের চ্যানেল বলল যে আমি এই ফিল্ম দেখেছি, এই চলচ্চিত্র দেখেছি, এতে এমন কোন কথা নেই যার কারণে এত হইচই করা যেতে পারে, আর মুসলমান এভাবে প্রতিক্রিয়া মুসলমানদের দেখানোর কোন কারণ নেই। আর বলল যে আপনিও বিস্তারিতভাবে এর উপর বিস্তারিত খুতবা দিয়েছেন, আর কোন কোন ক্ষেত্রে বড় কঠোর ভাষায় এটিকে আপনি খণ্ডন করেছেন। এটি তো হালকা ঠাট্টা ছিল মাত্র, ইন্নালিল্লাহ। তো এই হল এদের চারিত্রিক মান বা নৈতিক মান বা মানদণ্ড। আমি তাকে বললাম যে জানি না তুমি কিভাবে চলচ্চিত্রটা দেখেছ, জানি না তোমাদের আখলাক বা চরিত্রের বা নৈতিকতার মানদণ্ড কি। মুসলমানদের দৃষ্টিতে মোহাম্মদ ইসলামের যে পদমর্যাদা রয়েছে, তাদের হৃদয়ে তার যে পদমর্যাদা রয়েছে, এক মুসলমানের হৃদয়ে মোহাম্মদ রাসূলুল্লাহর যে ভালোবাসা বিরাজমান তা তোমার জন্য বোঝা সম্ভব নয়। আমি তাকে বললাম যে আমি ছবি দেখিনি, কিন্তু দু একটি কথা যে ব্যক্তি আমাকে বলেছে সেই কথাগুলো ছিল অসহ্য। তুমি বলছো এমন কোন ব্যাপার নয় এটি। এই সকল কথা শুনে আমি সেই ছবি দেখার কথা কখনো ভাবতেও পারি না, যে কথাগুলো তাতে উল্লেখ করা হয়েছে সেগুলো শুনেই রক্ত গরম হয়ে যায়। আমি তাকে বললাম যদি তোমার পিতাকে কেউ গালি দেয়, ভালো মন্দ বলে, অপলাপ করে, তার এর প্রতিক্রিয়া এক্ষেত্রে তোমার প্রতিক্রিয়া কেমন হবে, তুমি কি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবে, এটি ঠিক নাকি ভুল তুমি বলবে না। মোহাম্মদ রাসূলুল্লাহর পদমর্যাদা মুসলমানদের দৃষ্টিতে এর তুলনায় অনেক বড়। সে পুনরায় ফিল্ম সম্পর্কে, ছবি সম্পর্কে কথা বলার চেষ্টা করলে আমি বললাম যে আমি তোমাকে জানিয়ে দিয়েছি, তোমার পিতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তুমি কি তা শুনবে। হা বা না উত্তর সে দেয়নি, হা না উত্তর সে দেয়নি, কিন্তু এই প্রশ্ন আর করেনি। এই প্রতিনিধি হয়তো মিডিয়াতে এই সম্পর্কে খবর প্রচার করেনি, কিন্তু আমার এই যে বাক্য যে তোমার পিতাকে যদি কেউ গালি দেয় তুমি প্রতিক্রিয়া দেখাবে কিনা, অন্য কোন চ্যানেল উঠিয়েছে নিয়েছে, অনেক জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে তা দেয়া হয়েছে ইন্টারনেটে, কোন কোন পত্রিকার ইন্টারনেট ভার্সনে দেয়া হয়েছে, আর ইন্টারভিউ সম্পর্কে বিভিন্ন মন্তব্যকারীরা ভাষ্যকারেরা পাকিস্তানের একটা ইংরেজি পত্রিকা খুদবার প্রেক্ষাপটে প্রেস ব্রিফিং এর প্রেক্ষাপটে জামায়াতে আহমদিয়া মুসলিমার অবস্থানকে দুনিয়ার সামনে স্পষ্টভাবে প্রকাশ করেছে বা প্রচার করেছে, তুলে ধরেছে। এই আমাদের বক্তব্যের প্রশংসা এত কিছু দেখেছে দেখে কেউ উল্টো কথাও বলেছে, কেননা অধিকাংশ কথা প্রশংসামূলক ছিল আমাদের পক্ষে। তো আমাদের কথার বিরুদ্ধে এটি লিখেছে, প্রত্যেক বুদ্ধিমান বিবেকবান মানুষ এই কথাই বলবে, মির্জা মসরুর আহমদ বিশেষ এমন কি বলেছে। একজন আহমদি লিখেছেন আমাকে, তিনি সকল মন্তব্য শুনেছেন, সব খবর দেখেছেন, সবার বিবৃতি তিনি পড়েছেন, আলেমদেরও এবং তাদের নেতাদেরও। তিনি লিখেছেন যে মানুষ এ সম্পর্কে তো অনেক কথা বলেছে, কিন্তু কেউ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি দরুদ পড়ার দিকে মনোযোগ আকর্ষণ করেনি। তো এই মনোযোগ আকর্ষণ একমাত্র জামাতে আহমদিয়ার পক্ষ থেকে করা হয়েছে, জামাতের সদস্যদের। তো একটি প্রতিক্রিয়া এটি হওয়া উচিত, রসুল্লাহর উপর রসুল্লাহর প্রতি বেশি বেশি দরুদ প্রেরণ করা উচিত। অনেকে এটিও লিখেছে যে এরা যাদেরকে তোমরা অমুসলিম বলো তারাই সঠিক ইসলামের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তো যাই হোক, এই খুতবা এবং ইন্টারভিউর অনেক গ্রহণযোগ্যতা এসেছে আর প্রচার প্রসার হয়েছে। এভাবে পৃথিবীর সামনে একজন প্রকৃত মুসলমানের প্রকৃত প্রতিক্রিয়া কি হওয়া উচিত তাও ফুটে উঠেছে। ইসলামের প্রকৃত এবং সুন্দর শিক্ষা যা জামাতে আহমদিয়া তুলে ধরে তাও পৃথিবী অবগত হয়েছে। পৃথিবী এবং ইসলামী বিশ্ব এই মেসেজও পেয়েছে, এই কথাও শুনতে পেয়েছে যে একজন প্রকৃত মুসলমানের সঠিক প্রতিক্রিয়া কি, কিভাবে তা ব্যক্ত করা উচিত। তো আমি যেভাবে বলেছি যে এটি খোদার বিশেষ অনুগ্রহ এবং তার সমর্থন ছিল, এভাবে আমরা কভারেজ লাভ করেছি, নতুবা আমাদের নিজেদের চেষ্টায় আমরা এই কাজ করলে জামাতে আহমদিয়া যে সঠিক ইসলামী দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চায় তা পৃথিবী অবগত হতে পারত না, বা ব্যাপক পরিসরে এভাবে পৌঁছানো আমাদের জন্য সম্ভব ছিল না। এখন এটিকে এই প্রক্রিয়া অব্যাহত রাখা, এই কভারেজকে লুফে নেওয়া সব জায়গার আহমদি এবং আহমদি জামাতের কাজ। কেন্দ্র থেকে এই প্রেক্ষাপটে চেষ্টা প্রচেষ্টা যতটুকু সম্পর্ক আছে, এই প্রেক্ষাপটের দিক নির্দেশনা এবং কর্মপন্থা সম্পর্কে আমি নির্দেশনা দিয়েছি, খুতবা প্রচারের নির্দেশ দিয়েছি। তো এই আমাদের অফিস থেকে বা কেন্দ্র থেকে দিক নির্দেশনা যখন পৌঁছবে বা জামাতের সভ্যরা যখন এই কথা জানতে পারবে, তা জানার জন্য কিছু সময় লেগে যেতে পারে, কয়েকদিন লাগলেও কিছু সময় লাগবে। কিন্তু সব আহমদি যারা এখন আমার কথা শুনছেন তাদের উচিত হবে, আল্লাহ তাআলা এই যে সুযোগ সৃষ্টি করেছেন এটিকে আমি যেভাবে গত খুতবায় বলেছি, নিজে কর্মের মাধ্যমে পৃথিবীর সামনে ইসলামের আকর্ষণীয় শিক্ষা তুলে ধরুন। কিন্তু একই সাথে কেন্দ্রীয় সংশ্লিষ্ট বিভাগ যেভাবে বলেছি তাৎক্ষণিকভাবে মনোযোগ দিয়ে খুতবার অনুবাদ নিজ নিজ ভাষায় করে ব্যাপকভাবে তা ছড়িয়ে দিন এবং নিউজ মিডিয়ার প্রেক্ষাপটেও তা বলুন এবং প্রত্যেক সচেতন ব্যক্তি পর্যন্ত তা পৌঁছান। আর একই সাথে তাতে এটিও উল্লেখ থাকা উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের আকর্ষণীয় দিকগুলো যদি দেখতে হয়, বাস্তবতা এবং সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে আমরা বই পুস্তক বা সাহিত্য লিটারেচারও মানুষকে পৌঁছাতে পারি বা দিতে পারি, একইভাবে আমাদের ওয়েবসাইট, বিভিন্ন জামাতের ওয়েবসাইট এর ঠিকানা দেন, কেন্দ্রীয় ওয়েবসাইটের ঠিকানা দেন, যাতে এই সমস্ত বইগুলো থাকবে। আমি যেভাবে বলেছি এ বিষয়ে পূর্বেও আমি দিক নির্দেশনা দিয়ে আসছিলাম এবং দিয়েছি, কেউ কেউ তাদের পরামর্শ দিয়েছে যে এই খুতবার প্রেক্ষাপটে সংবাদ মাধ্যমে যে প্রশ্নোত্তর অধিবেশন হয়েছে, সারা পৃথিবীতে জামাতের অবস্থান যেভাবে স্পষ্ট হয়েছে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জীবনীর বিভিন্ন দিককে তার মাধ্যমে মহানবীর পবিত্র জীবনাদর্শের আকর্ষণীয় দিকগুলো তুলে ধরার সর্বাত্মক চেষ্টা করা উচিত এবং এটিকে লুফে নেওয়া উচিত, কাজে লাগানো উচিত এই সুযোগকে। নিজ নিজ অঞ্চলের পাঠাগারে বা লাইব্রেরিতে জামাত রসুল্লাহর জীবনী সম্পর্কে যে বই ছাপা হয়েছে বা ইংল্যান্ডে বা ইংরেজি ভাষাভাষী দেশগুলোতে এই বইগুলো রাখা উচিত। একইভাবে কোন শ্রেণীকে যদি বিনামূল্যে বই সরবরাহ করতে হয় তাও করা যেতে পারে, বিশেষভাবে সেই সমস্ত বই যেগুলোর ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে বা অনুদিত হয়েছে বা অন্য কোন ভাষায় অনুদিত হয়েছে, তা অজস্র ধারায় ছড়িয়ে দেন। দৃষ্টান্তস্বরূপ দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহুর বই লাইফ অব মুহাম্মদ, মুহাম্মদ ইসলামের পবিত্র জীবনী, যা ইংরেজি ভাষায় ছাপা হয়েছে একইভাবে বা অনুবাদ হয়েছে। মির্জা বশির আহমদ রাদিয়াল্লাহু আনহুর সিরাত খাতামুন্নবিয়্যিনের আংশিক অনুবাদ হয়েছে, বাকি অংশের ওকালতে তসনিবের উচিত অনুবাদ করে তা ছাপানো। তো আমি যেভাবে বলেছি লাইফ অফ মুহাম্মদ, যা দ্বিতীয় খলিফার বই, একটি ছোট বই, তাতে রাসূলুল্লাহর পবিত্র জীবন আদর্শের সব দিক আয়ত্ত করা হয়েছে সংক্ষিপ্তভাবে এবং সুন্দরভাবে। একইভাবে ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অব দ্য হোলি কোরআন, কোরআনের এই বইয়ের একটা অংশে ইসলামের ইতিহাস এবং রাসূলুল্লাহর জীবনী নিয়ে আলোচিত হয়েছে। আর পুরোটাই আসলে সেই মুখবন্ধেরই অংশ যার ইতিহাস এবং জীবনের সাথে সম্পর্ক রাখে। যাই হোক, এটি পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের প্রতিটি দিক স্পষ্টভাবে সামনে এসে যায়। এ ব্যাপক পরিসরে এর প্রচার এবং প্রসার হওয়া উচিত। ওকিলুল ইরশাদ এবং ওকিলুত তাসনিফ আমাকে রিপোর্ট করুন যে কোন কোন ভাষায় এর অনুবাদ হয়েছে এই বইগুলোর, যদি স্টকে না থাকে তাৎক্ষণিকভাবে তা ছাপান। জার্মান এবং ফ্রেঞ্চ ভাষায় এর অনুবাদ রয়েছে, আমাকে রিপোর্ট দিন। আর সারা পৃথিবীর সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম জীবন আদর্শের আকর্ষণীয় দিকগুলো তুলে ধরব, এটি আমাদের কাজ। আর সর্বাত্মক চেষ্টা এই উদ্দেশ্যে আমাদেরকে করতে হবে। আজ এই কাজ গভীর একাগ্রতার সাথে শুধু জামাতে আহমদিয়াই করতে পারে। এর জন্য সর্বাত্মক পরিকল্পনা হাতে নিতে হবে, এতে গতি সঞ্চার করতে হবে, কাজে সেমিনার করা উচিত, জলসার ব্যবস্থা নেওয়া উচিত, বেশি বেশি মুসলিম ও আহমদীদের এতে আপনারা আমন্ত্রণ জানান। আমার যেভাবে বলেছি গত খুতবা সব ভাষায়, 21 তারিখের খুতবার সব ভাষায় অনুবাদ করা, ছোট প্যাম্পলেটের আকারে একটা বিশেষ অভিযান হিসেবে সেটি ছড়িয়ে দেন, যেভাবে ইতিপূর্বে শান্তি সম্পর্কে আপনারা কাজ করেছেন। এই কাজে বেশি সময় লাগা উচিত নয়, এক সপ্তাহ 10 দিনের ভিতর এই কাজ হতে পারে এবং করা উচিত। পৃথিবীর বড় বড় দেশে এই প্রচারের কাজ খুব সহজে হতে পারে, এরা নিজেদের কুকীর্তি থেকে অপকর্ম থেকে বিরত হচ্ছে না, হবেও না। জেনারেলি যে প্রতিক্রিয়া মুসলমান প্রদর্শন করছে তাকে পুঁজি করে মনে হয় যেন এরা আমাদের হৃদয়কে আরো ক্ষতবিক্ষত করবে, ক্ষতবিক্ষত করার ষড়যন্ত্র রাখে। নিজেদের নোংরা কার্যকলাপ এক দেশ থেকে অন্য দেশে তারা বিস্তৃত করে চলেছে। মাত্র দুদিন পূর্বে স্পেনের কোন পত্রিকাও এই কার্টুন ছেপেছে আর বলেছে এটি তো রসিকতা মাত্র, আর এটি মুসলমানদের প্রতিক্রিয়ার উত্তর কেবল। অতএব আমাদেরকে এদের মুখ বন্ধ করার জন্য আর নেদেন পক্ষে ভদ্র এবং শিক্ষিত লোকদেরকে বলার জন্য যে এই ভ্রান্ত রীতি পৃথিবীর শান্তিকে বিঘ্নিত করছে, এইটি বলার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত যেন এদের অন্যায় কার্যকলাপের ভয়াবহতা সম্পর্কে পৃথিবীকে আমরা অবহিত করতে পারি। যুক্তরাজ্যে এবং কমনওয়েলথ রাষ্ট্রে রানীর সম্প্রতি রানীর হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে, প্রায় সারা বছর এই সম্পর্কে হইচই ছিল এবং রয়েছে, বা এই হীরক জয়ন্তীর উল্লেখ চলছে হচ্ছে, এদিকে এখনো মনোযোগ রয়েছে মানুষের। রানী ভিক্টোরিয়ার যখন হীরক জয়ন্তী উদযাপিত হয় তখন হযরত মসীহ মওউদ তোফায়ে কায়সারিয়া নামে একটা বই লিখে রানীকে পাঠিয়েছেন, যাতে এখানে রানীর ন্যায়পরায়ণ সরকার গভর্নমেন্টের প্রশংসা করেছে, সেখানে ইসলামের বাণীও পৌঁছিয়েছেন পৃথিবীতে, আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং আন্তঃধর্মীয় সম্পর্ক এবং বিভিন্ন ধর্মের সম্মানিত ব্যক্তিবর্গ আর নবীদের সম্মানের প্রতি তিনি মনোযোগ আকর্ষণ করেছেন। আর বিস্তারিতভাবে এটিও বলেছেন যে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে। এখন রানী এলিজাবেথের হীরক জয়ন্তী উপলক্ষে তোফায়ে কায়সারিয়ার সুন্দর অনুবাদ সুন্দরভাবে বাধাই করে এখানে এলিজাবেথকে পাঠানো হয়েছিল। এলিজাবেথ রানীর সংশ্লিষ্ট বিভাগ যাকে বই দেয়া হয়েছিল উপহারস্বরূপ, সাথে আমার পত্র ছিল, তার পক্ষ থেকে কৃতজ্ঞতামূলক উত্তরও এসেছে। আর একই সাথে বলা হয়েছে যে রানীর যে লাইব্রেরি আছে সেখানে এটি রাখা হয়েছে, রানী তা পড়বেন। যাই হোক, তিনি পড়ুন বা না পড়ুন, আমাদের যে দায়িত্ব ছিল তা আমরা পালনের চেষ্টা করেছি। পৃথিবীতে এখনো সেই অশান্তি বিরাজ করছে যা সে যুগে ছিল, বরং কোন কোন ক্ষেত্রে সেই নৈরাজ্য এবং অশান্তি বেড়ে চলেছে। ইসলামের পর আক্রমণ, রাসূলুল্লাহ ইসলামের পবিত্র সত্তার উপর আক্রমণ এবং তাকে হাসি ঠাট্টা এরা করে চলেছে এবং সকল সীমা লঙ্ঘন করছে। তাই হযরত মসীহ মওউদের এই বাণীর প্রচারের আজকে অনেক প্রয়োজন রয়েছে। শান্তি এবং বিভিন্ন ধর্মের সম্মানের সাথে সম্পর্কযুক্ত যে অংশ আছে সেটি এবং কনফারেন্সের কথা তিনি উল্লেখ করেছেন, তা কিভাবে করা যেতে পারে এসব কিছু একত্রিত করে একটা প্যাম্পলেটের আকারে ছেপে এখানে এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিতরণ করার প্রয়োজন রয়েছে। তাৎক্ষণিকভাবে এই ব্যাপারেও পদক্ষেপ নেওয়া উচিত। এটি দুই তিন পৃষ্ঠার একটা পয়গাম হবে বা চার পাঁচ পৃষ্ঠা সম্বলিত একটা লিফলেট হবে, যাতে মসীহ মওউদ আলাইহিস সালাম নবীদের কথা উল্লেখ করতে গিয়ে দৃষ্টান্ত দিয়েছেন যে যদি কোন সরকারের নামে গভর্নমেন্টের নামে সরকারের পক্ষ থেকে কেউ মিথ্যা আইন বানিয়ে তা ছড়ায়, নিজেকে সরকারের কর্মকর্তা প্রমাণের চেষ্টা করে, তাহলে সরকারি ব্যবস্থাপনা সক্রিয় হয়ে যায়, সচেতন হয়ে যায়, এমন ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে থাকে। এটি লিখে তিনি প্রশ্ন করেন যে এটি কিভাবে, তাহলে এটি যদি সত্য হয় তাহলে এটি এই কথা কিভাবে সঠিক হতে পারে যে আল্লাহ তার সম্পর্কে বাজে কথা বলাকে সহ্য করবেন এবং মানুষকে খোলা ছুটি দিয়ে রাখবেন এমন বাজে কথা বলার। অর্থাৎ নবীরা যখন আল্লাহর পক্ষ থেকে কোন পয়গাম বা বাণী আনার দাবি করেন এবং তাদের জামাতও যদি জামাতের সংখ্যাও যদি বাড়ে, তাহলে এটি প্রমাণ করে যে এই জামাত বা এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই আল্লাহর পক্ষ থেকে আগত ব্যক্তিবর্গের সম্মান করা উচিত যেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। এ সম্পর্কে তিনি যা বলেছেন, শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে বা নবীদের পদমর্যাদা কি, মসীহ মওউদের লেখার একটা অংশ আপনাদের সামনে তুলে ধরব। তিনি বলেন যে আল্লাহ তাআলার আদি নিয়মের অন্তর্গত একটা বিষয় হল সেই আইন, অর্থাৎ জাগতিক বাহ্য জাগতিক কোন গভর্নমেন্ট যদি এটি সহ্য না করে, সরকার সম্পর্কে এমন মিথ্যা কথা যদি কেউ বলে প্রচার করে, জাগতিক সরকার যদি সেটি সহ্য না করে তাহলে আল্লাহ তাআলা কিভাবে সহ্য করতে পারেন? তিনি বলেন যে এই এটি আল্লাহ তাআলার আদি নিয়মের অন্তর্গত যে সরকার সম্পর্কে যে মিথ্যা দাবি করে তাকে অবকাশ দেওয়া হয় না, এমন ব্যক্তি সত্তর ধরা পড়ে এবং শাস্তি পায়। এই রীতি অনুসারে আমাদের সেই সমস্ত লোকদের সম্মানের দৃষ্টিতে দেখা উচিত, তাদেরকে সত্য মনে করা উচিত যারা কোন যুগে নবুয়তের দাবি করেছে আর সেই আর তাদের দাবি সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের ধর্ম পৃথিবীতে বিস্তার লাভ করেছে এবং দৃঢ়তা লাভ করেছে আর দীর্ঘদিন থেকে তা প্রতিষ্ঠিত। কিন্তু এই সবকিছু সত্ত্বেও আমরা যদি তাদের গ্রন্থে কোনো ভুল দেখি বা সেই ধর্মের অনুসারীদের অপকর্ম করতে দেখি তাহলে আমাদের এই সমস্ত ধর্মের প্রতিষ্ঠাতাদেরকে নিন্দা করা উচিত নয় বা তাদের উপর এসব আরোপ করা উচিত নয়, কেননা ঐশী গ্রন্থ পরিবর্তন হয়ে যেতে পারে, ব্যাখ্যাগত ভ্রান্তি তফসিরে অনুপ্রবেশ করতে পারে। কিন্তু এটি কোনোভাবে হতে পারে না যে কোনো ব্যক্তি আল্লাহ সম্পর্কে প্রকাশ্যে মিথ্যা বলবে আর তার নবী হওয়ার দাবি করবে আর নিজের কথা উপস্থাপন করে বলবে যে এটি আল্লাহর কথা, অথচ সে আল্লাহর নবীও নয় আল্লাহর বাণীও নয়, সেটি তার নিজের কথা আর এরপর আল্লাহ আবার তাকে সত্যবাদীদের মতো অবকাশ দেবেন বা ঢেল দেবেন এটি হতে পারে না, আর সত্যবাদীদের মতো তার জনপ্রিয়তার প্রসার করবেন এটি হতে পারে না। তাই এটি সবচেয়ে সঠিক অত্যন্ত কল্যাণময় এবং শান্তির ভিত স্থাপনকারী নীতি হল এমন সমস্ত নবীদেরকে সত্য নবী আখ্যা দেয়া যাদের ধর্ম সুপ্রতিষ্ঠিত হয়েছে, দীর্ঘ জীবন লাভ করেছে, কোটি কোটি মানুষ যে জামাতের অনুসরণ করছে। এই নীতি অত্যন্ত পবিত্র নীতি, সারা পৃথিবী যদি এই নীতি মেনে চলে সহস্র সহস্র ফাসাদ বিশৃঙ্খলা ধর্মের অসম্মান গণশান্তির বিরোধী কথা তাহলে পৃথিবী থেকে তিরোহিত হতো। এটি তো স্পষ্ট কথা যে যারা কোন ধর্মের অনুসারীদেরকে এমন এক ব্যক্তির অনুসারী মনে করে যে তাদের দৃষ্টিতে মিথ্যাবাদী এবং প্রতারক, তারা এমন ধারণা পোষণ করে অনেক ফেতনা ফাসাদ নৈরাজ্যের ভিত্তি রাখে এবং তারা অবশ্যই অসম্মান এবং অবমাননার কারণ হয় আর সেই নবী সম্পর্কে তারা অত্যন্ত অসম্মানজনক কথাবার্তা বলে থাকে আর গালি পর্যন্ত তারা দিয়ে থাকে মীমাংসা এবং গণশান্তির গণ অশান্তির ভিত্তি রাখে, অথচ তাদের ধারণা সম্পূর্ণভাবে ভুল এবং ভ্রান্ত। তারা অন্যায় কথা তারা এমন কথাবার্তা বলে আল্লাহর পবিত্র দৃষ্টিতে অন্যায়কারী হয়ে থাকে, জালেম হয়ে থাকে। আল্লাহ তাআলা যিনি দয়ালু কৃপালু, তিনি এক মিথ্যাবাদীকে অনর্থক উন্নতি দিয়ে তার ধর্মের ভিত্তি রেখে মানুষকে প্রতারিত করবেন এটি হতে পারে না। আর আল্লাহ এটিকে বৈধ মনে করেন না যে এক ব্যক্তি মিথ্যাবাদী এবং প্রতারক হওয়ার সত্ত্বেও পৃথিবীর দৃষ্টিতে সত্য নবীর সমপর্যায়ে পৌঁছবে। তাই এই নীতি অত্যন্ত আকর্ষণীয় এবং শান্তিপূর্ণ এবং মীমাংসার ভিত্তি রচনা করে আর যার নৈতিক অবস্থাকে সুদৃঢ় করবে তা হল সে সকল নবীদেরকে সত্য মনে করা যারা পৃথিবীতে এসেছেন, তারা ভারতে আসুন বা পারস্যে আসুন বা চীনে আসুন বা পৃথিবীর যে কোনো দেশেই আসুন না কেন, আর আল্লাহ তাআলা কোটি কোটি হৃদয়ে যাদের সম্মান গুরুত্ব প্রতিষ্ঠিত করেছেন এবং তাদের ধর্মের ভিত্তি স্থাপন করেছেন আর শত শত বছর ধরে সেই ধর্ম চলে আসছে আর কোরআনের নীতি আমাদেরকে শিখিয়েছে। এই নীতির দিক থেকে আমরা সকল ধর্মের নেতৃবৃন্দ যারা এই সংজ্ঞার অধীনে আসবেন তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখব, তারা হিন্দুদের ধর্মের নেতা হন বা পারস্যবাসীদের ধর্মের নেতা হন বা চীনেদের বা ইহুদিদেরই বা খ্রিস্টানদের খ্রিস্টান ধর্মের নেতা হন না কেন, কিন্তু পরিতাপের বিষয় হল আমাদের বিরোধীরা আমাদের সাথে এমন ব্যবহার করতে পারে না আর আল্লাহর এটি পবিত্র এবং অপরিবর্তনীয় নীতি তাদের মনে নেই যে আল্লাহ তাআলা মিথ্যা নবীকে সেই সম্মান দেন না যা সত্য নবীকে দিয়ে থাকেন। মিথ্যা নবীর ধর্ম সেভাবে প্রতিষ্ঠিত হয় না বা স্থায়ী হয় না যেভাবে সত্য নবীর ধর্ম স্থায়ী হয় এবং প্রতিষ্ঠিত হয়। সুতরাং এমন বিশ্বাস যারা রাখে যারা বিভিন্ন জাতির নবীদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে গালি দেয়, তারা শান্তি এবং নিরাপত্তার শত্রু হয়ে থাকে, বিভিন্ন জাতের সম্মানিত লোকদেরকে গালি দেওয়ার তুলনায় বেশি নৈরাজ্যের অন্য কোনো কারণ নেই, বরং নৈরাজ্যের আর কোনো কারণে অনেক সময় মানুষ মরে যাওয়াকে পছন্দ করে, কিন্তু তার নেতাকে কেউ ভালো মন্দ বলবে এটি সে সহ্য করতে পারে না। যদি কোন ধর্মের শিক্ষা সম্পর্কে আমাদের মাথায় আপত্তি থাকে, সেই ধর্মের নবীর উপর আক্রমণ করা আমাদের উচিত হবে না, আর নোংরা ভাষায় তার নাম উল্লেখ করা উচিত হবে না, বরং সেই জাতির বর্তমান রীতিনীতি সম্পর্কে আমরা আপত্তি করতে পারি। সেই জাতিতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, সেই জাতির ভুলভ্রান্তি নিয়ে আমরা আপত্তি করতে পারি, নবীদের বিরুদ্ধে নয়। স্মরণ রাখা উচিত যে সে নবী যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোটি কোটি মানুষের মাঝে সম্মান লাভ করেছেন, শত শত বছর ধরে যার জনপ্রিয়তা চলে আসছে, এটাই তার আল্লাহর পক্ষ থেকে হওয়ার দৃঢ় প্রমাণ। যদি সে খোদা দৃষ্টিতে প্রিয় না হতো তাহলে এতটা সম্মান লাভ করত না। মিথ্যাবাদীকে সম্মান দেয়া আর কোটি কোটি মানুষের মাঝে তার ধর্মের প্রসার এবং প্রচার আর দীর্ঘদিন তার প্রতারণামূলক ধর্মের হেফাজত করা এটি আল্লাহর রীতি নয়। তাই যে ধর্ম পৃথিবীতে বিস্তার লাভ করে আর দৃঢ় প্রতিষ্ঠিত হয় এবং স্থায়ী হয়, সম্মান লাভ করে, তা মূলের দিক থেকে মোটেই মিথ্যা হতে পারে না। তাই সে শিক্ষা যদি আপত্তিকর হয়ে থাকে তাহলে শিক্ষার তিনটি কারণ থাকতে পারে, তিনটি কারণ তিনি উল্লেখ করেছেন। বর্তমান যুগে ধর্মের বিরুদ্ধে যদি আপত্তি বর্তায় তিনটি কারণ থাকতে পারে। তিনি বলেন যে একটি কারণ হল সেই নবীর শিক্ষায় পরিবর্তন হয়েছে, নবী যে শিক্ষা দিয়েছেন তাকে পরিবর্তন করা হয়েছে। দুই নম্বর হল এর হয়তো কারণ হবে সেই সমস্ত শিক্ষার ব্যাখ্যায় কোনো ভুল করা হয়েছে, ভুল তাফসির মানুষ করেছে। তৃতীয় কারণ এটি হতে পারে যে স্বয়ং আমরা যারা আপত্তি করছি আমাদের আপত্তি ভ্রান্ত, আমরা একটা কথা না বুঝেই আপত্তি করছি। যেভাবে আজকাল অনেকেই উঠে মহানবী সম্পর্কে আপত্তি করা আরম্ভ করে, ইতিহাসও পড়ে না, ঘটনাও পড়ে না, আর কোরআন শিল্পে বুঝে না এরা। তিনি বলেন যে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো পাদ্রি জ্ঞানের স্বল্পতার কারণে কোরআনের কথার বিরুদ্ধে আপত্তি করে, অথচ এমন কথাকে তোরাত সঠিক এবং আল্লাহর বাণী আখ্যা দিয়েছে, তেমন ভ্রান্তি তাদের এমন কথা বলা এটা তাদেরই ভ্রান্তি। বসমত বলছেন যে সার কথা হল পৃথিবীর কল্যাণ, মঙ্গল, মীমাংসা, তাকোয়া এবং খোদাভীতি এই নীতির উপর প্রতিষ্ঠিত, যে আমাদের সেই নবীদের মোটে গালি দেওয়া উচিত নয়, যাদের সত্যতা সম্পর্কে কোটি কোটি মানুষ শত শত বছর ধরে যাদের সত্যতার সাক্ষ্য দিয়ে আছে, আল্লাহ তাআলা আদি থেকে তাদের সমর্থন করে আসছেন। আর আমি দৃঢ় বিশ্বাস রাখি যে সত্য সন্ধানী ব্যক্তি এশিয়াবাসী হোক বা ইউরোপবাসী, তারা আমাদের এই নীতিকে পছন্দ করবে আর আক্ষেপের সাথে বলবে যে হায় আমাদের নীতি কেন এমন নয়। এই কারণে রানীকে লিখছেন তিনি যে আমি মহাসম্মানিত ইংল্যান্ডের মহাসম্মানিত রানীকে এবং ভারতের সম্রাজ্ঞীর কাছে এটি পেশ করছি যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাকারী একটি নীতি হতে পারে যা আমাদের নীতি। ইসলাম গর্বের সাথে বলতে পারে যে এই প্রিয় এবং আকর্ষণীয় নীতি ইসলাম বিশেষভাবে পছন্দ করে, তাই আমাদের জন্য কি কোনোভাবে এমন বুজুগদের অসম্মান করা বৈধ হবে যাদেরকে, যাদের অধীনস্থ আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে অধীনস্থ করেছেন, শত শত বছর ধরে বাদশারা তাদের সামনে ঝুঁকেছে, খোদা সম্পর্কে এমন কুধারণা কি আমরা করতে পারি যে তিনি মিথ্যাবাদীদের সত্যবাদীদের মতো সম্মান দেবেন এবং কোটি কোটি মানুষের নেতার আসনে তাদেরকে আসীন করবেন, তাদের ধর্মকে দীর্ঘায়িত করে তাদের ধর্মের সমর্থনে নিদর্শন প্রকাশ করে দুনিয়াকে কি তিনি ধোকা দেবেন? যদি আল্লাহ তাআলা আমাদেরকে প্রতারিত করেন তাহলে আমরা সৎ অসতের ভিতর কিভাবে পার্থক্য করতে পারি? তিনি বলেন যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল মিথ্যাবাদের সম্মান এবং মহত্ব মহিমা সেভাবে বিস্তার লাভ করা উচিত যেভাবে সত্যবাদের হয়ে থাকে, আর মিথ্যাবাদীদের পরিকল্পনা ততটা সুন্দর এবং আকর্ষণীয় হওয়া উচিত নয়, ততটা সফলতা লাভ করা উচিত যতটা সত্যবাদের হয়ে থাকে। তাই সত্যবাদের প্রথম লক্ষণ হল আল্লাহ তাআলার সাহায্যের সমর্থনের ধারা তার সাথী হবে, আর আল্লাহ তাআলা তার ধর্মকে শত শত হৃদয়ে তার ধর্মে চারা রোপণ করবেন এবং তাকে স্থায়ী করবেন। অর্থাৎ যে নবীর ধর্মে আমরা এই লক্ষণগুলো দেখব, আমাদের উচিত মৃত্যু এবং কিয়ামত দিবসকে সামনে রেখে এমন নেতার অবমাননা থেকে বিরত থাকে বরং সত্যিকার অর্থে তার সম্মান করি। বস্তুত এটি প্রথম নীতি যে আল্লাহ তাআলা শিখিয়েছেন, তো এর মাধ্যমে আমরা অনেক বড় নৈতিক শিক্ষার উত্তরাধিকারী হয়েছি। তিনি এটিও বলেছেন যেমন কনফারেন্স হওয়া উচিত যেখানে বিভিন্ন ধর্মের নেতারা স্বশ ধর্মের আকর্ষণীয় এবং সুন্দর দিকগুলো তুলে ধরবে। যদি এখন আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখব যে কার্যত ইসলাম পৃথিবীর এখন প্রথম ধর্ম, সংখ্যার দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বড় ধর্ম ইসলাম। তাই পৃথিবীর অন্যান্য ধর্মের উচিত মুসলমানদের সম্মান করা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অর্থে সম্মান করা উচিত, নতুবা এই ফাসাদ এবং বিশৃঙ্খলা দেখা দেবে এবং পৃথিবীতে অশান্তি ছড়াবে। তো আমরা যেখানে পৃথিবীর বিভিন্ন ধর্মের সম্মান করি, তাদের বুজুর্গদের, তাদের সম্মানিত নবীদেরকে আল্লাহর প্রেরিত মহাপুরুষ মনে করি, আর এটি এই কারণে করি যা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে দিয়েছেন আর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ইসলামের বিরোধী, ইসলামের শত্রু যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে ভাষা, অশোভনীয় ভাষা ব্যবহার করে, বাজে ছবি আঁকে বা বাজে চলচ্চিত্র নির্মাণ করে, তা সত্ত্বেও আমরা কোন ধর্মের নবীদের জন্য প্রত্যুত্তরে নোংরা কোন শব্দ ব্যবহার করি না বা তাদের হাসি ঠাট্টা করি না, তা সত্ত্বেও মুসলমানদেরকে আক্রমণের লক্ষ্যে পরিণত করা হয়। বলা হয় যে এরা নাকি শান্তি বিঘ্নিত করছে। প্রথমে এরা নিজেরা শান্তিকে পদদলিত করার মতো কার্যকলাপ হাতে নিয়ে মানুষকে খেপায়, উত্তেজিত করে, আর যখন উত্তেজনা ছড়িয়ে যায় তখন বলে যে মুসলমান মানুষই এমনই, তাই তাদের বিরুদ্ধে সকল প্রকারের কার্যকলাপ বা পদক্ষেপ নেওয়া উচিত। আমি যেভাবে গত খুতবায় বলেছি যে ইসলামের শত্রুরা এসব কিছু করার ধৃষ্টতা দেখাচ্ছে, এর কারণ হল মুসলমানদের ভিতর একতা নেই। কিন্তু যাই হোক, আমরা আহমদি মুসলমান, যাদেরকে আল্লাহ তাআলা মসীহ মওয়াদ এবং প্রতিশ্রুত মাহদীর হাতে সমবেত করেছেন, আমাদের কাজ হল পৃথিবীকে হেদায়েতের পথে পরিচালিত করা, শান্তি এবং নিরাপত্তার রীতি শিখানো। হযরত মসীহ মওয়াদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাণীকে আমি যা আমি পড়েছি এটিকে ছড়িয়ে দিন সর্বত্র, যেন পৃথিবী প্রকৃত ইসলামী শিক্ষা সম্পর্কে অবহিত হতে পারে। দুনিয়ার কীটেরা জানেই না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদমর্যাদা আর একজন প্রকৃত মুসলমানের হৃদয়ে কেমন বা কত বড়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার উত্তম আদর্শ কত অনুপম, কত চিত্তাকর্ষক, কত সৌন্দর্য তাতে বিরাজমান। এক প্রকৃত মুসলমান তিনি সাল্লাল্লাহু ইসলামকে কতটা ভালোবাসে তা এরা ধারণাই করতে পারে না। তিনি সাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা এবং প্রেমের বহির প্রকাশ আজ থেকে ১৪০০ বছর পূর্বে হাসান বিন সাবিত কেবল এই পঙ্ক্তিতেই প্রকাশ করেন যে কোন তা সওয়াদ আলে নাজেরি আমি আলাই আলাইকা নাজেরো আমান শাহ বাদাকা ফালিয়ামত আলাইকা কন্ত হাজেরো, অর্থাৎ হে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার চোখের পুতলি ছিলেন, আপনার ইন্তেকালে আমার সেই দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, আপনার মৃত্যুর পর এখন কেউ মরুক বা না মরুক তাতে আমার কি যায় আসে, আপনার মৃত্যু সম্পর্কে আমার আশঙ্কা ছিল মাত্র। রাসূলুল্লাহর ইন্তেকালে হাসান বিন সাবিত এই পঙ্ক্তি বা এই কবিতা লিখেছেন, কিন্তু আমরা এ যুগেও হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতি প্রেম, মোহাম্মদ রাসূলুল্লাহর জন্য আমাদের হৃদয়ে গভীর প্রেম এবং ভালোবাসা সৃষ্টি করেছেন। আমাদের হৃদয়ে প্রেম এবং ভালোবাসার জ্যোতি সৃষ্টি করেছেন। তিনি এক জায়গায় এই প্রেম এবং ভালোবাসার কথা বলতে গিয়ে এক জায়গায় লিখেছেন, একটা দীর্ঘ কাসিদাতে তিনি লিখেছেন, কমন রাও কা উম্মাতুন কাদ উখবিরাত মিন যালিকাল বদরিল্লাযী আসবানি, অর্থাৎ একটা বিশাল জাতি তোমাকে দেখেছে, এক উম্মত সেই চাঁদের সংবাদ শুনেছে যে চাঁদের আমি প্রেমাসক্ত। ইয়াবকুনা মিন যিক্রিল জামালি সুবাবাতান ওয়া তাআল্লুমা মিন লাওয়াতিল হিজরানি, তারা তোমার সৌন্দর্যের কথা মনে করে তোমার প্রেমে কাঁদে, আর বিরহের বেদনার কারণেও তারা কাঁদে। ওয়ারাল কুলুব আলাদাল হানাজির কুরবাতান ওয়ারাল গুরুবা তুসিলুহাল আইনানি। আর আমি দেখি যে হৃদয় ব্যাকুলতার কারণে ওষ্ঠাগত হয়েছে, আর আমি দেখি যে চোখ থেকে অশ্রু ধারা প্রবাহিত হচ্ছে। এই দীর্ঘ কাসিদার শেষ পংক্তি আমাদের বাচ্চারাও এই পংক্তি মুখস্থ করে রেখেছে, জিসমিয়াতির ইলাইকা মিন শাওকি নালা ইয়া লাইতা কানাত কুওয়াতি তায়রানি। আমার দেহ তোমাকে দেখার গভীর আগ্রহে, তোমার সাথে সাক্ষাতের গভীর আগ্রহে উড়ার জন্য প্রস্তুত হয় যদি আমার ভিতর উড়ার শক্তি থাকত। অতএব আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি এই ভালোবাসা রাখি। আর এই দুনিয়ার কিটেরা বলে যে এটি কি যায় আসে, হালকা হালকা ফুলকা ঠাট্টা করলে যখন এতটা নৈতিক অধঃপতন হয়, নৈতিকতার মান উন্নতি না করে অবনতির দিকে যেতে থাকে, তখনই পৃথিবীর শান্তি বিঘ্নিত হয়। তো আমি যেভাবে বলেছি, আমাদের কাজ হল বেশি বেশি চেষ্টা করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত বা জীবনীর বিভিন্ন আকর্ষণীয় দিক পৃথিবীর সামনে তুলে ধরা। এর জন্য সংক্ষিপ্ত এবং কম্প্রিহেন্সিভ বই লাইফ অফ মুহাম্মদ বা ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অব দ্য হোলি কোরআন, এই বায়োগ্রাফি বা জীবনী রাসূলুল্লাহর প্রত্যেক আহমদের পড়া উচিত। এতে রাসূলুল্লাহর জীবনীর বা জীবন চরিত্রের প্রতিটি দিক বর্ণিত হয়েছে বা গুরুত্বপূর্ণ সব দিক তাতে উল্লেখিত রয়েছে। এরপর নিজেদের জ্ঞান আগ্রহ অনুসারে আপনারা রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে আরো বই পড়ুন, আর পৃথিবীকে বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে, প্রবন্ধের মাধ্যমে, লিফলেট লিখে রাসূলুল্লাহ ইসলামের সৌন্দর্য, তার গুণাবলী এবং এই পৃথিবীর উপর তার যে অনুগ্রহ তা সম্পর্কে অবহিত করুন। আল্লাহ তালা এই গুরুত্বপূর্ণ কাজকে প্রত্যেক আহমদিকে করার তৌফিক দিন। পৃথিবীকে আল্লাহ তালা কাণ্ড জ্ঞান দিন যে তারা যেন এই ধরনের বাজে কর্মকাণ্ড এবং নোংরা হাসি ঠাট্টা থেকে বিরত থাকে, বা যারা শত্রুতা রাখে সেই শত্রুতাকে বিবেকবান শ্রেণী যেন নিজেরাই প্রত্যাখ্যান করে, আর যেন পৃথিবী অশান্তি থেকে আর খোদার আজাব থেকে রক্ষা পেতে পারে। আল্লাহ তালা করুন যেন এমনই হয়। জুমার নামাজের পর আমি একটি জানাজা হাজির পড়াব। মৌলানা নাসরুল্লাহ খান নাসের সাহেবের নামাজে জানাজা, যিনি জামাতের মুবাল্লিগ ছিলেন, 23 সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তার হৃদরোগ দীর্ঘদিন থেকে চলে আসছিল, 72 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইংল্যান্ডে বসবাস করছিলেন। মেহের আল্লাদিতা সাহেব গুজরাত নিবাসী, তারই পুত্র তিনি। তার পিতা 1918 সনে তার গ্রাম থেকে পায়ে হেঁটে শিয়ালকোটে গিয়ে হযরত মুসলিম আহমদ দ্বিতীয় খলিফার হাতে বয়াত করেন। মরহুম নাসরুল্লাহ খান নাসের সাহেব 1960 সনে জীবন উৎসর্গ করেন। জামে আহমদিয়া রাবোয়ে ভর্তি হন। শিক্ষাকালে তিনি প্রথম প্রবন্ধ তিনি যে শিরোনামে লিখেছেন তা হল খলিফা অপসারিত হতে পারেন না, এটি পত্রিকা ছেপেছে। গভীর জ্ঞানে আগ্রহ রাখতেন, তাকে মজল্লাতুল জামিয়া জামিয়ার যে পত্রিকা তার এডিটর নিযুক্ত করা হয়েছে, তার লেখার দক্ষতা ছিল। জামাতের বিভিন্ন পত্র পত্রিকায় এবং সংবাদপত্রে লিখতেন। জামিয়া পাশ করার পর 1983 পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন জামাতে মুরব্বী হিসাবে কাজ করেছেন। ইসলামসাদ মোকামিতে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন, অফিসে কেন্দ্রীয় অফিসে কাজ করেন। 1994 থেকে 2004 পর্যন্ত সারুল্লাহর এডিটর ছিলেন, এই কারণে তার বিরুদ্ধে অনেক কেসও হয়েছে। এই কেসের জন্য তাকে রাবোয়া থেকে করাচি, সিন্ধু এবং পাকিস্তানের অন্যান্য শহরেও যেতে হত। অনেক সময় তাড়াতাড়ি ডেট পড়ত, কিন্তু অত্যন্ত বীরত্বের সাথে অসুস্থতা সত্ত্বেও যেতেন এবং আদালতে উপস্থিত হতেন, বড় বীরত্বের সাথে এই সমস্ত মামলা মোকদ্দমার বা মামলার উত্তর দিতেন। অনেক সময় আদালতে তার স্বাস্থ্য খারাপ হয়ে যেত, নৈরাশ্যকর পরিস্থিতি হতো, অনেক সময় শত্রু অনেক সক্রিয় দেখা যেত, কিন্তু আল্লাহ তাআলা তাকে বীরত্ব দান করেছেন, সৎসাহস দিয়েছেন। তিনি এই যে কেসে সবসময় উপস্থিত হয়েছেন আদালতে, দারুল কাজাতে কাজী বা বিচারক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আসহাবে সিদকু সফা নামে একটা বই লিখেছেন, মুসলিমদের 313 জন সাহাবির কথা উল্লেখ করেছেন, তাদের ইতিহাস বা তাদের সম্পর্কে এই বই তিনি লিখেছেন। আরো অনেক বই তিনি লিখেছেন। দোয়ায় অভ্যস্ত এক মানুষ ছিলেন, নেক এবং সরল প্রকৃতির মানুষ, দৃঢ় চেতা কিন্তু ধীর প্রকৃতির, বড় বিশ্বস্ত মানুষ, মুসিও ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, তাকে তার রুহের মাগফিরাত করুন, তার সন্তুষ্টির জান্নাতে স্থান দেন। আল্লাহ তাআলা তার সন্তানদেরকেও তার নেকি এবং পুণ্যকে ধরে রাখার তৌফিক দান করুন। আমি নামাজে জুমার পর তার জানাজা হাজির পড়াব বাইরে গিয়ে, বন্ধুগণ মসজিদেই নামাজে আমার সাথে সামিল হবেন।
আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر